الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرت علماء اکرام محترم حاضرین اور دارار علی بشا ہمار ماں و بنیرا امرہ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য, বুঝার জন্য এমন একটা মুবারক সমাবেশে যোগদান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবার মধ্যে আল্লাহর কোরআন পড়া হয় এবং কোরআন পড়ে তা শ্রোতাদেরকে বুঝাইয়া দেওয়া হয়, এমন সবাই যারা যোগদান করেন তাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও করে থাকে। আর কোরআন বুঝার সবাই যারা বসেন তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাযিল হয়, রাসূল বলেন আল্লাহর রহমত তাদেরকে ডাকিয়া দিয়ে এবং তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাযিল হয়। আর আল্লাহ তার দরবারে ফেরেশতাদের সাথে কোরআন বুঝার সবাই যারা বসল তাদের ব্যাপারে আলোচনা করে, আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার সবাই যারা যোগদান করলো আমি তাদের জীবনের গুণমান করে দিয়েছি। রাসূল সরাসরি কোরআন বুঝার সবার এই ফজিলত গুলি বর্ণনা করেছেন। আমাদের এই সভাটাও এমন যে এখানে কোরআনের কোন আয়াত পড়া হবে এবং সেই আয়াত যারা শোনার জন্য বুঝার জন্য আসছেন তাদেরকে শোনাইয়া বুঝাইয়া দেওয়া হবে। এক কথায় আমাদের এই মাহফিলটাও কোরআন বুঝার কোরআন বুঝাইবার মাহফিল। রাসূল বলেছেন এমন মাহফিলে যারা যোগদান করে আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া বলেন আমি তাদের জীবনের গুনাহ করে দিলাম। কাজেই আমরা এত বড় গুরুত্বপূর্ণ একটা, এত বড় মূল্যবান, এত বড় ফজিলতের একটা সমাবেশে আমাদেরকে আল্লাহ যোগদান করার তৌফিক দান করেছেন, তাই আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এক আয়াতের একটা অংশ মাত্র তেলাওয়াত করি। এখানে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এর অর্থ হল যে সমস্ত মানুষ বাইতুল্লাহ শরীফের জিয়ারতে যাওয়া আসার সামর্থ্য রাখে সামর্থ্য দুই প্রকার, একটা শারীরিক সামর্থ্য, একটা আর্থিক সামর্থ্য। মক্কা শরীফ পর্যন্ত আসা যাওয়ার মতো শারীরিক সামর্থ্য আছে এবং এর খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য আছে। তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘরের তওয়াব দিয়ারত অর্থাৎ হজ করা ফরজ করে দেওয়া হয়েছে। এ হল আয়াতের মোটামুটি অর্থ। সার মর্ম হল সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। এই হজের একটা ঐতিহাসিক ভিত্তি আছে, সেই ভিত্তিটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। শুনলে পরেই হজের ঐতিহাসিক ভিত্তিটা অতি সহজে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম বসবাস করার জন্য জিন জাতিকে বানাইছে। জিন জাতি এই পৃথিবীতে বসবাস করত। এদের স্বভাব এমন যে এরা সব সময় মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফেতনা ফাসাদ, খুন খারাপিতে লিপ্ত থাকে। তাই আল্লাহ এক পর্যায়ে ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা এই জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া তোমরা ফিরিস্তারা এই পৃথিবীতে বসবাস শুরু করো। আল্লাহর হুকুমে ফিরিস্তাগণ আসলেন জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া ফিরিস্তারা এই পৃথিবীতে বসবাস শুরু করল। তাই ফিরিস্তা হলেন এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা। প্রথম বাসিন্দা ছিল জিন জাতিরা, পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হল ফিরিস্তারা। ফিরিস্তাদের স্বভাব এমন, এরা কোন রকমের কোন সময় কোন রকমের গুনার কাজে লিপ্ত হবে দূরের কথা, কোনদিন জীবনে কোন ফিরিস্তার মনেই চায় না কোন গুনার কাছে, গুনার কাজের প্রতি তাদের মনে কোনো আগ্রহই নেই। তাই ফিরিস্তারা যখন শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে লাগলেন তখন তাদের মধ্যে পরস্পরে একটা আলাপ আলোচনা হইল যে জিন জাতিরা গুনার কাজে লিপ্ত থাকত, যে কারণে আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে তাড়াইয়া দিলেন আর আমাদেরকে এই পৃথিবীর বাসিন্দা বানাইলেন। আমরা যেহেতু কোনোদিন কোনো গুনার কাজ করি না, এই জন্য আল্লাহর কাছে আমরাই হব সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই আলাপ আলোচনা ফিরিস্তাদের মধ্যে চলতেছিল। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হবে, আমি মানুষ জাতি নামে নতুন একটা জাতি সৃষ্টি করব, ওই জাতিটা হবে আমার গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকার। ফিরিস্তারা জানতে চাইলেন আল্লাহর কাছে, আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি না, তারপরও আমরা কেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইতে পারব না, আর আপনি যে নতুন জাতি সৃষ্টি করবেন যারা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে তাদের গুণটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে এই প্রশ্নের জবাবে যে কথাটা বুঝাইয়া দিলেন তার সার মর্ম হল যে গুনাহ না করলেই আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হয়। গুনার আকর্ষণ যদি অন্তরে থাকে, মনে যদি গুনাহ করতে চায়, গুনার কাজ করলে কি মজা হয়, কি আনন্দ হয় এটা যদি বুঝে, তারপরে যদি গুনাহ থেকে বিরত থাকতে পারে, তখন আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। যারা গুনার মজাই বুঝে না, গুনার আকর্ষণই নাই, মনেই চায় না গুনাহ করতে, এরা সারা জীবন বিয়ে গুনাহ থাকলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার পুরস্কার পেতে পারে। এই বিষয়টা আমাদেরও ভালোভাবে গুনাহ
ফিরিস্তারা জীবনে কোনদিন গুনাহ না করেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারল না, কেন? তাদের মধ্যে গুনার প্রতি তাদের মনের মধ্যে কোনো আকর্ষণ নেই, তাদের মন চায় না গুনার কাজ করতে। কেন? তারা বুঝে না কোন গুনার কাজ করলে কি মজা হয়, কি আনন্দ। আল্লাহ মানুষকে গুনার কাজের, প্রতিটি গুনার কাজের মজা বোঝার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে। সুতরাং মানুষ বুঝে কোন গুনার কাজ করলে কি মজা হয়, কোন গুনার কাজ করলে কি আনন্দ হয়, মানুষ বুঝে বুঝতে পারে। এই মানুষ গুনার থেকে বিরত থাকা ফিরিস্তাদের মতো এত সফল নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। আমার কথা বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে ফিরিস্তাদের জন্য গুনার থেকে বিরত থাকা কোনো ব্যাপারই নয়, মানুষের জন্য গুনার থেকে বিরত থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। ফিরিস্তাদের পক্ষে গুনার থেকে বিরত থাকা কোনো ব্যাপার নয়, কেন? মনে চায় না গুনা করতে, কাজে গুনা না করা কোনো ব্যাপারই নয়। মানুষের জন্য গুনার থেকে বিরত থাকা অত্যন্ত কঠিন, কেন? তার মনে সদা সর্বদা গুনার কাজ করতে চায়, যেহেতু সে গুনার মজা নেয়, তার জন্য গুনার থেকে বিরত থাকা খুবই কঠিন ব্যাপার। এত বড় কঠিন গুরু দায়িত্ব আল্লাহ মানুষ জাতিকে ছাড়া আর কোন জাতিকে দান করে। এই কঠিন দায়িত্বটা যেই মানুষ পালন করতে পারে, অর্থাৎ তার মন চায় গুনার মজা উপলব্ধি করে, তার মনে চায় গুনার আনন্দ উপভোগ করতে, সেই মজা এবং আনন্দ বর্জন করে মনকে বুঝাইয়া যে মানুষ গুনার থেকে বিরত থাকতে পারে, একমাত্র সেই মানুষ আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। এই কথাটা আল্লাহ ফিরিস্তাদেরকে বিভিন্ন ভাবে বুঝাইয়া দিল। এর আগে তাদের ধারণা ছিল যে তারাই হবে সৃষ্টির শ্রেষ্ঠ জন। বিষয়টা যখন ফিরিস্তাদের বুঝে আসল যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার যোগ্যতাই রাখি, আমাদের মনে চায় না গুনার কাজ করতে, গুনার কাজ করলে কি আনন্দ হয় আমরা বুঝি না, কাজেই গুনার কাজ না করেই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারি। মানুষের মন চাইবে গুনার কাজ করতে, ওই মানুষ যদি গুনার থেকে বিরত থাকতে পারে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারে। এই কথাটা যখন ফিরিস্তারা বুঝতে পারলেন তখন তারা আল্লাহর কাছে যে প্রশ্ন করেছিল যে আমরা গুনাহ করি না, আমাদেরকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাও না? যে মানুষ ইচ্ছা করলেই গুনায় লিপ্ত হতে পারে ওই মানুষকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাতে চাও? এই প্রশ্ন যে করেছিলেন এই কারণে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করলেন, মাপ চাইলেন। আল্লাহ আমরা বুঝতে পারিনি, আমরা না বুঝে প্রশ্ন করেছি যে আমাদেরকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাও না, মানুষ জাতিকে কেন বানাতে চাও? এই প্রশ্ন করাটা আমাদের উচিত ছিল না, কাজেই অনুচিত প্রশ্ন করার জন্য আমরা তোমার দরবারে মাপ চাই, ক্ষমা প্রার্থনা। তফসিরের কিতাবে লেখা আছে ফিরিস্তারা এই ব্যাপারে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একটা উসিলা পেশ করে। এই উসিলাটা হইল সাত আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি এক মসজিদ আছে, এই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল মামুর নামক মসজিদকে তারা ফিরিস্তারা তওয়াফ করলেন, আল্লাহর ঘরের তওয়াফ করাটাও আল্লাহর একটা এবাদত। সেই আল্লাহর ঘরের তওয়াফ করিয়া সেই তওয়াফকে মাফের জন্য আল্লাহর দরবারে উসিলা পেশ করলেন। ফিরিস্তারা বললেন আল্লাহ আপনার ঘরের তওয়াফের উসিলায় আমরা যে প্রশ্ন করেছিলাম এই প্রশ্ন করাটা আমাদের উচিত হয়নি, এই জন্য আপনার ঘরের তওয়াফের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তখন ফিরিস্তাদেরকে বললেন যে তোমরা বুঝতে পারোনি, বুঝার জন্য প্রশ্ন করেছ, এটা তো কোনো দোষের কথা নয়, এটা তো কোনো গুনাহ নয়। কেউ যদি কোনো কিছু জানে না জানার জন্য প্রশ্ন করে, এটা গুনাহ তো নয়, দোষ নয়, বরং এটা একটা গুণ। যারা জানেও না জিজ্ঞাসাও করে না, এটা হল বড় দোষ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল, এর অর্থ হল মূর্খতা হইল একটা রোগ, না জানাটা হইল একটা রোগ, আর এই রোগের একমাত্র চিকিৎসা হইল জিজ্ঞাসা করা। না জানা রোগের চিকিৎসা হইল জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করলে আর অজানা রোগটা আর থাকে না। কাজেই কেউ যদি কিছু জানে না, জানার জন্য জিজ্ঞাসা করে, এটা তো দোষের কথা নয়, এটা তো গুণের কথা। হ্যাঁ, কেউ যদি প্রশ্ন করে জানার জন্য নয়, যারে প্রশ্ন করে তারে প্রশ্নের বেড়া জালে ফেলে সত্য জিনিস এড়াইয়া যাওয়ার কুমত্র, আসল জিনিস পাশ কাটাইয়া যাওয়ার কুমত্র ব্যস্তের অনেকে প্রশ্ন করে। এই প্রশ্ন করাটা অবশ্যই ঘুষ নয়, মারাত্মক গুণার কাজ। সত্য জিনিস এড়াইয়া যাবার জন্য প্রশ্ন করে। যেমন দেখুন, ফিরিস্তারাও আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আদম জাতি ইচ্ছা করলে গুনায় লিপ্ত হইতে পারে, তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান? এটাকে ফিরিস্তারা বিষয়টা এড়াইয়া যাইবার জন্য প্রশ্ন করেছিলেন, না জানতেন, না জানার জন্য প্রশ্ন করেছিলেন, জানার জন্য। তারপর ফিরিস্তারা যখন বিষয়টা জানতে পারলে, আল্লাহ তাদেরকে আদেশ করলেন, যেহেতু তোমরা জানতে পারলে, বুঝতে পারলে যে তোমাদের চেয়ে আদম শ্রেষ্ঠ, কাজেই তোমরা আদমকে সেজদা করে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও, আদমকে সেজদা দিয়া তার মর্যাদার স্বীকৃতি দাও। ফিরিস্তাদেরকেও আল্লাহ এই আদেশ করলেন, ইবলিসকেও একই আদেশ করলেন। ফিরিস্তারা আল্লাহর হুকুমে আদমকে সেজদা দিয়া মর্যাদা দিল, ইবলিস আল্লাহরে পাল্টাইয়া প্রশ্ন করল। ইবলিস প্রশ্ন করল, আসজুদু লিমান খালাকতা তিনা, হে আল্লাহ, আদমকে মাটি দিয়া বানাইছ, মাটির মধ্যে অন্ধকার থাকে, আর আমাকে আগুন দিয়া বানাইছ, আগুনের মধ্যে আলো থাকে, অন্ধকারের চেয়ে আলো ভালো। কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠ সে কেন, যে শ্রেষ্ঠ নয় তাকে চিন্তা করো। এই যে এতগুলি যুক্তির বেড়াজাল সৃষ্টি করল, কোনো কিছু জানার জন্য নয়, শুধু আল্লাহর হুকুমটা অমান্য করার, আল্লাহর হুকুমটা পাশ কাটাইয়া যাওয়ার একটা বেড়াজাল সৃষ্টি করল। এই দুই পক্ষের দুইটা প্রশ্নের মধ্যে আমাদের অনেক কিছু শিকার আছে। ফিরিস্তারা প্রশ্ন করেছিলেন জানতেন না, জানার জন্য, এটা দোষের ব্যাপার নয়, এটা গুণের ব্যাপার। ইবলিস প্রশ্ন করেছিল জানত না, জানার জন্য নয়, জেনে শুনেই প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করিয়া আসল জিনিসটা পাশ কাটাইয়া যাওয়ার জন্য, আসল জিনিসটা এড়াইয়া যাওয়ার জন্য ইবলিস প্রশ্ন করেছিল। এই জন্য ইবলিসের একটা প্রশ্নের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে কিভাবে ধ্বংস করলেন, একটা প্রশ্নের কারণে। ইবলিস একাধারে 80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগি করেছে। আল্লাহ তার 80,000 বছরের ইবাদত বন্দেগি ক্যান্সেল করেন। 80,000 বছর ইবাদত বন্দেগি করার পরে আল্লাহ ইবলিসকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। প্রশ্নটা করার সাথে সাথে ইবলিসের কাছ থেকে আল্লাহ পৃথিবীর রাজত্ব ছিনাইয়া নিয়ে গেলেন। 80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করার কারণে ইবলিসকে আল্লাহ জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। প্রশ্নটা করার সাথে সাথে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে। চিন্তা করে দেখুন, একটা প্রশ্নের কারণে ইবলিসের কি কি গেল, 80 বছরের ইবাদত বন্দেগী গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, জান্নাতে বসবাস করার সুযোগ গেল, একটা মাত্র প্রশ্নের কারণে। ফিরিস্তারাও তো একটা প্রশ্নই করেছিলেন, তাদের কিছু গেল না কেন? ইবলিসও তো একটা মাত্রই প্রশ্ন করেছিল, তার এতগুলি গেল কেন? দুই প্রশ্নের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। ফিরিস্তাদের প্রশ্ন ছিল অজানাকে জানার জন্য, ইবলিসের প্রশ্ন ছিল সত্যকে এড়াইয়া যাওয়ার জন্য। প্রথম প্রকারের প্রশ্নটা সওয়াবের কাজ, গুণ। দ্বিতীয় প্রকারের প্রশ্নটা দোষ, গুণার কাজ। আমাদের বর্তমান সমাজে অনেকে অনেক সময় আলেমদেরকেও প্রশ্ন করে, কেউ কেউ প্রশ্ন করে সত্য সত্যই অজানার জানার জন্য, এটা অত্যন্ত গুণের খাঁটিতে খুব সবের খাঁটি। কিন্তু আজকাল এমন লোকেরও অভাব নাই যারা আলেমদেরকে প্রশ্ন করে আলেমের মুখটা বন্ধ করেন, তারা এইসব কথা বলেন, আমার কথা জবাব দিতে পারেন না, আপনার আমাকে কিছু বলার অধিকার নেই। এই মুখটা বন্ধ করার জন্য আলেমদের কথা যেন মানতে না হয়, পালন করতে না হয়, আলেমকে আলেমের মুখ বন্ধ করে দেওয়ার জন্য প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করা। আমি আমার বাস্তব জীবনের ঘটনা বলি। বাংলাদেশে একদিনে বন্ড পীরে আমারে জিজ্ঞাসা করে, কোরআন শরীফের কোন সুরার মধ্যে মিন নাই আর কোন সুরার মধ্যে বা নাই, আমার প্রশ্ন করে, কোরআন শরীফের কোন সুরাত মিন নাই আর কোন সুরাত বা নাই, কোন সুরের মধ্যে মিন নাই, এটা জানলেও কোন লাভ নাই, না জানলেও কোন ক্ষতি নেই, কোন সুরের মধ্যে বা নাই, এটা জানলেও কোন লাভ নাই, না জানলেও কোন ক্ষতি নাই, জানা না জানার মধ্যে কোন লাভ ক্ষতি, এমন একটা বিষয় আমার প্রশ্ন। আমি তার মতলবটা বুঝতে পারছি, সে তো জানার জন্য প্রশ্ন করছে না, কারণ এটা জানি না কি লাভ, এটা জানার তো কোনো দরকার নাই, কাজে সে জানার জন্য প্রশ্ন করছে না, সে প্রশ্ন করছে আমার মুখটা যদি বন্ধ করতে পারে তাহলে বলবে যে আপনি আমাদেরকে নামাজ রোজার কথা বলবেন না, হালাল হারামের কথা বলবেন না, আমরা আপনার কাছে যা জানতে চাই তা আপনি বলতে পারেন না, কাজে আমরা যা জানতে চাই না তা আমাদেরকে আপনারা বলবেন, ওই কুমতলবে সে আমার প্রশ্ন করে। আমি তারে বললাম কোরআন শরীফের কোন সুরার মধ্যে বা নাই আর কোন সুরার মধ্যে মিন নাই, এই প্রশ্নের জবাব দিতে পারলে কি হবে, কি উপকারটা হবে, বলে না কোরআন জবাব দিতে পারলে আমি বুঝবো যে আপনি কোরআন শরীফ জানেন, আমি কোরআন শরীফ জানি কিনা এটার ইন্টারভিউ নিবে এই প্রশ্নের মধ্যে। আমি দেখলাম তার ইন্টারভিউ ফাঁস না করলে তারে কিছু বলা যাবে না। আমি বললাম দেখো সুরায় এখলাসের মধ্যে বা নাই আর সুরায় কাউসারের মধ্যে মিন নাই, মজ্জা হইল কি না কয়েছি। আমি বললাম যে তখন তোমারে আমি একটা কথা জিজ্ঞাসা করি, কয় আপনাদের সাথে কি আমরা পারবো, আমার সাথে ভারতে না বেটা বিশ্বাস করছে আগে আমার ইন্টারভিউ নিয়ে নেবেন। আমি বললাম যে না তোমার পারা না পারার ব্যাপার না, তোমার উপকারের জন্য একটা কথা তাহলে বল। আমি বললাম কোন কোন কারণে উদু ব্যঙ্গে যায়, কোন কারণে উদু ব্যঙ্গে যায় পারে না, কোন কারণে উদু ব্যঙ্গে যায় পারে না, বলেন তো কোন কারণে উদু ব্যঙ্গে যায় না জানে যদি তাহলে তার নমাজ হবে, তাহলে ওইটা জানা ফরজ না এটা জানা ফরজ, দিদা জানা ফরজ এটা জানে না এটা জিজ্ঞাসাও করে না, দিদা জানার কোনো দরকার নাই ওইটা জিজ্ঞাসা করে, প্রশ্ন কর যে কোন প্রকারের প্রশ্ন, ফিরিস্তাদের মতো না ইংলিশের মতো, বর্তমান সমাজে এরকম বহু মানুষ আছে যারা ফিরিস্তাদের মতো প্রশ্ন করে না, প্রশ্ন ইংলিশের মতো করে, আমাদের শুধু বোঝার দরকার ফিরিস্তাদের মতো প্রশ্ন কোনটা আর ইংলিশের মতো প্রশ্ন কোনটা, ফিরিস্তাদের মতো প্রশ্ন হইল আমি জানি না জানার জন্য প্রশ্ন করলাম ফিরিস্তার মতো প্রশ্ন, আর ইংলিশের মতো প্রশ্ন হইল আমি মানার জন্য প্রশ্ন করি না, তোমার পেত ভালানির লাগি প্রশ্ন করি, কিসের মতো প্রশ্ন, ইংলিশের মতো প্রশ্ন। ঘটনারী অংশ থেকেও আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা যেন ইংলিশের মতো প্রশ্ন কেউ কোনোদিন না করি, কাউকে যদি কোনো প্রশ্ন করি তাহলে ফিরিস্তাদের মতো দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন তোমরা জানো না জিনিসটা জানার জন্য আমার কাছে প্রশ্ন করেছো, এটা তো দোষের ব্যাপার না, এটা তো গুণ, এর দ্বারা তো তোমাদের কোনো গুণা হয়, তারপরও তোমরা আমার দরে তোয়াফ করেছ, এই তোয়াফকে আমার দরবারে মাফের জন্য উসিলা পেশ করেছ, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, কিন্তু তোমরা তো গুনাহ করো না গুনার মজা হবো, আদম জাতিকে আমি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছি এবং পৃথিবীতে পাঠাবো তাদেরকে গুনার পরিবেশ হবে পৃথিবী, দুনিয়াটাই হবে গুনার পরিবেশ, আর গুনার মজা বোঝার যোগ্যতা নিয়েই আদম জাতি যাবে পৃথিবীতে, তারা তো সেখানে গেলে যে কোনো মুহূর্তে গুনার মজার লোভে, গুনার আনন্দ উপভোগ করার লোভে আমার আদম সন্তানেরা যে কোনো মুহূর্তে গুণালিপ্ত হয়ে যেতে পারে। তখন কোন গুণাগার আদম সন্তান যদি আমার কাছে মাফ পাইতে চায় তাহলে তো সাত আসমানের উপরে আসতেও পারবে না, আর বাইতুল মামুরের তওয়াফ করতে পারবে না, মাফের উসিলাও পেশ করতে পারবে। কাজেই তোমরা এক কাজ করো, ফেরেশতারা আমি আদমকে পৃথিবীতে পাঠাবার আগে তোমরা পৃথিবীর জমিনে বাইতুল মামুর মসজিদের সুদা নিচে জমিনের যে অংশ আছে সেখানে একটা ঘর বানাও, এই ঘরকে কিয়ামত পর্যন্ত কোন গুণাগার আদম সন্তান যদি যথারীতি তোয়াব জিয়ারত করে সেই ঘরের তোয়াব জিয়ারতের উসিলায় আমি সেই আদম সন্তানের সারা জীবনে গুণাগত করেছি। আল্লাহর হুকুমে ফেরেশতারা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম গড় বানাই। এই গড়ের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আব্বালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছে সেটা হল পবিত্র খানায়ে কাবা নামের গড়, মক্কা শরীফে অবস্থিত। এই গড়ের আগে দুনিয়ার জমিনে কোনো গড় বানানো হয়নি। এটাও আপনাদের স্মরণ রাখার মতো একটা ব্যাপার যে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, পৃথিবীতে সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছিল সেটা হল খানায়ে কাবা। ওই তখন আল্লাহ ফেরেশতাদের দ্বারা এই গড় নির্মাণ করেছিলেন, তখনও আদমকে সৃষ্টি করেছেন কিন্তু পৃথিবীতে তখনও পাঠান বলে দিলেন যে কিয়ামত পর্যন্ত এই ঘরের তওয়াব জিয়ারত যারা ঠিক মতে করবে আমি আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুণামত করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকল প্রকার গুনাহ ছেড়ে দিয়ে হজে যায়, আল্লাহর সাথে ওয়াদা করে যে আমি জীবনে যত গুনাহ করেছি আর জীবনে এই সমস্ত গুনাহ করব, আর বেহায়ামি ছেড়ে দিয়ে যদি মানুষ হজে যায়, আল্লাহ জীবনে যত বেহায়ামি করেছি আর জীবনে কোনোদিন এই সমস্ত বেহায়ামি করে। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান বেহায়ামি জিনিসটা বুঝেই না। আমার বিবিকে, আমার যুবতী বোনকে, আমার যুবতী মেয়েকে যদি ভিন্ন কোনো পুরুষ দেখার মতো সুযোগ পায় তাহলে আমার মতো বেহায়া জগতে আর কেউ হইতে পারে না। কেন, এই কেনটা বোঝার জন্য হাদিসের কাছে ঘটনা বল। একটা লোক নতুন ভাবে মুসলমান হল, মুসলমান হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে আসলো, এসে বলল যে আমি জীবনে অনেক গুনাহ করছি, আমি বেদিন কাফের ছিলাম, সব গুনাহ তওবা করে ছেড়ে দিছি এবং কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর অতীত জীবনের কোন গুণা ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন করব, তবে একটা গুণা আমি আগেও করতাম মুসলমান হওয়ার পরেও আমার করতে হবে। রাসূলের কাছে বলে লোকটা, একটা গুণা আমি আগেও করতাম এখনো করতে হবে। রাসূল খুব ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন, কোন গুণাটা তুমি আগেও করছো এখনো করতে হবে? সে বলে, জিনা করার। আগেও আমি জিনা করছি, মুসলমান হয়েছি, এখনো জিনা করছি। এরপরও রাসূল খুব ঠান্ডাভাবে তারে জিজ্ঞাসা করলেন যে তোমার যে জিনা এখনো করতে হবে, তুমি কার সাথে জিনা করবে, তোমার নিজের মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে? সে বলে, না আমার নিজের মা বোনের সাথে নয়, অন্য লোকের মা বোনের সাথে। রাসূল তারপরও খুব ঠান্ডাভাবে তারে জিজ্ঞাসা করলেন, তুমি যে অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, অন্য লোকেরও কি তোমার মা বোনের সাথে জিনা করতে দেবে? সে বলে যে না, এটা দেবে। রাসূল বলেন, কেন? সে বলে, আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত করে। তখন রাসূল তারে জিজ্ঞাসা করলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয় তাহলে তুমি তার মা বোনের সাথে জিনা করবে, তার মান ইজ্জতে আঘাত হয় না? তখন লোকটা বলে, ঠিকই তো, আমি তো এতে গভীরভাবে বিষয়টা এতদিন চিন্তা করছি না, আপনার কথাই বুঝলাম যে আমি যেহেতু আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেহেতু আমার মান ইজ্জতে আঘাত হয় অন্য লোকের মা বোনের সাথে আমি দিনা করলে তারও তো মানে জিও থাকা থাকে, বুঝতে পারছি হুজুর কথা দিলাম দিনাও আর কোনোদিন। এই লোকটা পরবর্তী জীবনে বলে যে কোন লোকের মা বোনের সাথে জিনা করলে যেমন তার মান ইজ্জতে আঘাত হয়, ঠিক তেমনি ভাবে কোন লোকের মা বোনকে বেহর দেওয়া অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। কাজী রসুল আমাকে যেদিনই কথা বলেছিলেন এরপর থেকে আমার জীবনে কোনোদিন কোন লোকের মা বোনের সাথে জিনা করব দূরের কথা, কোন লোকের মা বোনকে আমি বেহর দেওয়া অবস্থায় চুপ উঠাইয়া রেখে দিই, কারণ জিনা করলে যেমন অপমান হয় ব্যাপার দেওয়া অবস্থায় দেখলেও অপমান। রাসুল বুঝাইলেন, সাহাবায়ে কেরাম বুঝলেন, কিন্তু আমরা বর্তমান সমাজের অনেক মুসলমান বুঝি না যে আমার বিবিরে অন্য লোকে ব্যাপার দেওয়া অবস্থায় দেখলে আমার মান ইজ্জতে আঘাত হইল, ছিল আমার যুবতী বোনকে আমার যুবতী মেয়েকে অন্য লোকে ব্যাপার দেওয়া অবস্থায় দেখলে আমার মান ইজ্জতে আঘাতটা হইল, কোথায় আঘাত কোথায় হইল টের ভাই তারা টের টের ভাবেন কি ভাই ওই লোকে তো বুঝছে টের আঘাত এইটার নাম লোকে হায়। যার বিবিরে অন্য লোকে বেপর দেওয়া অবস্থায় দেখলে তার মান ইজ্জতে আঘাত হয় না, সে বেহায়া। যার যুবতী মেয়ে অন্য লোকে বেপর দেওয়া অবস্থায় দেখলে তার মান ইজ্জতে আঘাত হয় না, সে হইল বেহায়া। যার মা বোন রে ভিন্ন লোকে বেপর দেওয়া অবস্থায় দেখলে তার প্রেস্টিজ নষ্ট হয় না, সে বেহায়া। আদিশ্বরী আল্লাহ রসুল বলেন যে সমস্ত লোক হজে গেল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিয়ে হজে গেল আর বেহায়ামি সারিয়া দিয়া হবে। আল্লাহ রসুল বলেন আল্লাহ এদেরকে হজের বিনিময়ে জীবনের সমস্ত গুণা মাফ করে দিন, এমন ভাবে বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন যেভাবে একটা সন্তান জন্মগ্রহণের সময় সম্পূর্ণ বেগুনা অবস্থায় জন্ম। ওই যে আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন একটা গড় বানাইয়া দাও জমিনে, এই করে একটু আব্দিয়ারত ঠিক মতে যে গুণাগার বন্দারা করবে আমি এদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব। রাসুল বলেন কিভাবে আল্লাহ মাফ করে দেন, একটা সন্তান নতুন জন্মগ্রহণ করলে যেই রকমের বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে সকল প্রকার গুণার অভ্যাস ছেড়ে দিয়ে আর বেহায়ামি ছেড়ে দিয়ে যে হাজিলুকে হজ করে ওই হাজিলুককেও আল্লাহ রসুল বলেন নতুন সন্তানের মতো বেগুনা বানিয়ে বাড়িতে ফিরে। পক্ষান্তরে অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন যে হাজি হজে গেল গুনার অভ্যাস সারল, যে হাজি হজে গেল বেহায়ামি সারল না, সে যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর অর্থ হইল হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ততবারই আল্লাহর পক্ষ থেকে তারে বলে দেওয়া হয় আল্লাহর দরবারে তোমার হাজিরা কবুল হইল না, তোমার হজের দ্বারা তোমার ভাগ্যের কোন পরিবর্তন হইল না। যতবারই কয় লাভবাই ততবারই আল্লাহ বলেন লা লাভবাই কালাকা, সে বলে লাভবাই আল্লাহ লাভবাই, আল্লাহ বলেন লা লাভবাই কালাকা তোমার হাজিরা কবুল হইল না, তোমার হাজিরা কবুল হইল। এই কারণে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন হজ করলেই যে গুনা মাফ হইয়া যায় এই মর্মেও হাদিস আছে, হজ করলে যে কোনো গুনাই মাফ হয় না এই মর্মেও হাদিস আছে। তাইলে তো পরিষ্কার হওয়া দরকার কোন হাজির হজের দ্বারা জীবনের গুনা মাফ হইয়া যায় আর কোন হাজির হজের দ্বারা গুনা মাফ হয় না। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিতেন দুইটা শর্তে যারা হজ করে এদের জীবনের সব গুনা মাফ হইয়া যায়, একটা হইল সব গুনার অভ্যাস ছেড়ে দিয়ে হজে যাবে আর এটা হলো বেহায়ামি ছেড়ে দিয়ে হজে যাবে। যারা গুনার অভ্যাস সারে না হজে যায়, যারা বেহায়ামি সারে না হজে যায়, এদের হজে শুধু টাকা খরচ হয়, এদের হজে শুধু পরিশ্রম হয় কষ্ট হয়, কিন্তু হজের দ্বারা না কোনো গুনামাফ হয় না কোনো এদের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন। এই কারণে আমরা যারা হজে যাব আরো যদি ইচ্ছা থাকে হজে যাওয়া চরিতবত্তরই হোক ভবিষ্যতেই হোক বা নিজের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হজে পাঠাবার যদি কোনো ইচ্ছা থাকে এমন ভাবে হজে যাওয়া দরকার, এমন ভাবে হজে পাঠানো দরকার যেভাবে হজে গেলে হজে পাঠাইলে যে হজের দ্বারা জীবনের গুণ মাপ। আমি এক সময় হজে যাওয়ার আগে আমার একজন উস্তাদকে বলেছিলাম, হুজুর আমি হজে যেতে চাই, আমাকে একটু নসিহত করে দেন। তিনি বললেন, তোমাকে নসিহত অবশ্যই আমার করা দরকার, একটা মাত্র নসিহত তোমাকে, হজের অনুষ্ঠান পালন হয় মক্কা শরীফে গিয়া, আর হজ শুরু হয় বাড়ির থেকে রওনা হওয়ার সময়। তুমি বাড়ির থেকে রওনা হইবার সময় যদি হজ শুরু করতে না পারো, মক্কা গিয়া তোমার হজ হবে। আমি বললাম, বাড়ির থেকে রওনা হইবার সময় হজ কিভাবে শুরু করব? তিনি বললেন, রওনা হইবার সময় যদি সকল পাওনাদারের পাওনা করি, যুক্তরা দাও, যারা অন্যায় ভাবে কষ্ট দিছ তার কাছে মাফ, তার কাছ থেকে মাফ লও, যত রকমের গুনার অভ্যাস আছে সবগুলি গুণা আর জীবনে কোনদিন করবে না বলে আল্লাহর সাথে ওয়াদা করিয়া, এরপরে যদি তুমি বাড়ির থেকে বের হও, তোমার হজ এখান থেকেই শুরু হয়ে যাবে। আর পাওনাদারের পাওনা পরিশোধ করছো না, অন্যায় ভাবে দাঁড়ালে কষ্ট দিছ তাদের কাছ থেকে মাফ নিছ না, যে সমস্ত গুনার অভ্যাস ছিল সেই সমস্ত গুনার অভ্যাস থাকতো না, তোমার বাড়ির থেকে রওনা হইবার সময় হজ হবে দূরের কথা, তোমার মক্কা গিয়াও হজ হবে না, মক্কা থেকে বীরে আসলেও তোমার হজ হবে। তারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে আমরা কি সবাই কি হজের মূল জিনিসটা পালন করি, না হজের অনুষ্ঠানটাই শুধু ভাবো? হজের অনুষ্ঠানটা কি অনুষ্ঠান দেখি আপনারাও তো আজকে এখানে একটা অনুষ্ঠানে বসে কোরআনের তফসির বোঝার জন্য। যদি বোঝানো হয় না, যদি বুঝেন না, অনুষ্ঠান তো অনুষ্ঠানই থাকবে, কিন্তু এই অনুষ্ঠান এটা সফল হবে না, এটা ব্যর্থ অনুষ্ঠান। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলছেন, একদল হাজি লোকের হজ সার্থক আর একদল হাজি লোকের হজ ব্যর্থ, ব্যর্থ হজ। ব্যর্থ হজ কাদের? যারা মক্কা গিয়া অমানে মানে দেশে আসার পরে, ফিরে আসার পরে আরো যত গুণা আগে করত সেই গুণাগুলি আরো করার ইচ্ছা আছে, অতীত জীবনের অভ্যস্ত গুণা ভবিষ্যতে করার ইচ্ছা যার অন্তরে থাকে, হজে যাওয়ার পরেও তাদের হজের অনুষ্ঠান হয়, মূল হজ তাদের দ্বারা হয় না, এই হজের দ্বারা কোনো গুণামাপ হয় না, শুধু লাখ লাখ টাকা খরচ করে আসে, অনেক পরিশ্রম করে আসে, অনেক সময় নষ্ট করে আসে তারা, তাদের এই হজের কোনো প্রভাব হবে। আল্লাহ ফাকরাবুল আলামিন ফিরিস্তাদের হুকুম দিয়া দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর নির্মাণ করাইলেন, শুধু গুনাগার মানুষের সারা জীবনের সমস্ত গুণা মাফ করেন এই উসিলা হিসাবে। এই উসিলার শর্তগুলি আমাদের জানা থাকা দরকার, মনে রাখা দরকার। আমার হজ আমার জীবনের সমস্ত গুণা মাফ হওয়ার দুইটা শর্ত আছে, একটা শর্ত হইল সব রকমের গুণার অভ্যাস ছেড়ে দিয়ে আমার হজে যেতে হবে, আর একটা শর্ত হইল বেহায়ামি ছেড়ে দিয়ে আমার হজে যেতে হবে। এদিক দিয়ে আল্লাহ ফিরিস্তা ফাটাইয়া ফিরিস্তাদের দ্বারা কাবাঘর নির্মাণ করাইলেন, ওই দিক দিয়া যখন ইবলিসের সেজদা করল না আদমকে, ফিরিস্তারা সেজদা করলেন, ফিরিস্তাদেরকে আল্লাহ আদেশ করলেন যে তোমরা যেহেতু বুঝতে পারবে যে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতাই দেখো, গুনার মজাই বুঝো না, কাজে গুণা গুণা না করিয়া সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারো না। আদম জাতিকে আমি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়ে সৃষ্টি করতেছি, এই আদম জাতির কোন সন্তান যদি গুণা ছেড়ে দিতে পারে, বলেন ফিরিস্তাদের গুণা না করার মতো আদমের গুণা না করাটা অনেক কঠিন। আপনারা কি বুঝলেন? ফিরিস্তাদের গুণা না করাটা কোনো কঠিন ব্যাপার না, কোনো ব্যবহারই নয়, কিন্তু আদম জাতি আদম সন্তানের গুণা না করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। বিষয়টা আমি আপনাদের বুঝাইবার জন্য একটা উদাহরণ দিয়ে আসলে আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 5 বছরের একটা শিশু ছেলে 20 বছরের একটা যুবতী নারীকে একা একা ঘরের ভিতরে সুযোগ মতে পাইয়াও যদি ওই মেয়েটার সাথে অপকর্ম না করে, গুনার কাজ না করে, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করে বলুন এই ছেলেটাকে কত পুরস্কার দেওয়া যায়? এই ঘরের ভিতরে যুবতী নারীটা ছাড়া আর কেউ ছিল না, এই ঘরের ভিতরে শুধু এই 5 বৎসরের ছেলেটা ছিল আর 20 বৎসরের মেয়েটা ছিল, আর কেউ ছিল না। ছেলেটা এই মেয়েটার সাথে কোনো অপকর্মের কোনো চেষ্টাই করল না, কত দেওয়া যায় পুরস্কার? কেন এমন গুণাটাই সে করছে না যেই গুণার মজাটা অবুঝে না? ফিরিস্তারা এরকম, ফিরিস্তার সারা জীবনে এইরকম, কোন গুণা করে না, কোন গুণার মধ্যে অবুঝে না। এই পাঁচ বছরের ছেলেটা যেমন দিনার মধ্যে বুঝে না, সে দিনার সুযোগ পাইয়াও জিনা না করলে কোন পুরস্কার দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ফিরিস্তারা জীবন ভর বেগুনা থাকলেও কোন পুরস্কারের যোগ্য হতে পারে। পক্ষান্তরে পঁচিশ বৎসরের যুবক ছেলে বিশ বৎসরের যুবতী মেয়েকে সুযোগ মতো হওয়ার পরেও যদি চিনা না করে, এবার বলুন তো তারে পুরস্কার দেওয়া যায় কিনা? এখন দেওয়া যায় কেন? এমন গুণাটাই সে করলো না, যে গুণা করলে কি আনন্দ হইত তার বুঝাবে কেন? তাহলে গুণার মজা, গুণার আনন্দ বুঝার পরে এই গুণার থেকে বিরত থাকা এত কঠিন যে ফিরিস্তাদের সারা জীবন বর গুণার থেকে বিরত থাকা এত কঠিন। কাজেই ফিরিস্তারা যখন এই কথাটা বুঝতে পারলো যে আমাদের পক্ষে গুণার থেকে বিরত থাকা কোনো ব্যাপারই নয়, একমাত্র আদম সন্তানদের গুণার থেকে বিরত থাকা খুব কঠিন ব্যাপার, এত কঠিন পরীক্ষায় যে আদম সন্তান পাশ করতে পারে অবশ্যই তারা আমরা ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আশা করি আজকে বুঝতে পারলেন যে আদম সন্তান ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কখন হয়, কেন হয়? যখন গুণা থাকতে পারে তখন হয়। কেন? কারণ গুণা ছাড়াটা তার জন্য অত্যন্ত কঠিন ব্যাপার, ফিরিস্তাদের জন্য গুণা না করা কোনো ব্যাপার না। বিষয়টা যখন ফিরিস্তারা বুঝতে পারলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে আদেশ করলেন, তোমরা আদমকে সেজদা দিয়ে সম্মান করো, বুঝতে পারছো তোমাদের সে আদম শ্রেষ্ঠ, সম্মান করো। সাথে ইবলিসকেও হুকুম করলেন, সমস্ত ফিরিস্তারা আল্লাহর আদেশ পালন করলেন, ইবলিস লঙ্ঘন করলো। লঙ্ঘন করার পরে কি হইল আগে বলা হয়ে গেছে, আল্লাহ তার আশি বছরের ইবাদত জিন্দেগী ক্যান্সেল করলেন, সারা দুনিয়ার রাজত্ব বাতিল করলেন, বেহেস্তে বসবাস করার অধিকার খর্ব করিয়া বেহেস্তিকা তারা বিতাড়িত করে দিলেন, ভাই দিলেন, বহিষ্কার করে দিলেন। ফিরিস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করলো, আদম হোসেনকে সেজদা দিয়ে সম্মান করলো। এরপর ফিরিস্তাদেরকে পাঠাইলেন দুনিয়াতে কাবাগর নির্মাণ করার জন্য, আদমকে পাঠাইলেন ফিরিস্তারা পাঠাইলেন দুনিয়াতে কি করত, কাবাগর বানাইত, আর আদম আদম হোসেনকে পাঠাইলেন জান্নাত। এখানে লক্ষ্য করার ব্যাপার হইল ফিরিস্তাদেরকে আল্লাহ আগেই বলেছিলেন আদম বানাইয়া আমি দুনিয়াতে পাঠাইব, দেখা যায় আদম বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন ফিরিস্তারে আদমের হজের জন্য গর্বনাও, আর আদমরে পাঠাই দিলেন জান্নাত। দুনিয়াতে পাঠাইবেন বললেন বানাইবার আগেই, বানাইবার পরে দুনিয়াতে না পাঠাইয়া আগে জান্নাতে পাঠাইলেন, এটা হচ্ছে বোঝার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও জানতেন যে একদল মানুষ আখিরি জমানায় এদের সংখ্যা হয়তো বেশি হতে পারে, কিন্তু একদল মানুষ আসবে দুনিয়াতে যারা মুমিন মুসলমানেরা যে জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, তুলসিদাতে বিশ্বাসী, হাসর নশেদে বিশ্বাসী, কিয়ামতে বিশ্বাসী, এদেরকে ওরা বলবে তোমরা অন্ধবিশ্বাস, জান্নাত আসলে কোনোদিন দেখো নাই, আছে কেমনে বিশ্বাস করলা তোমরা, এটা একটা অন্ধবিশ্বাস, জাহান্নাম আছে কি না আছে দেখো নাই কোনোদিন, অন্ধবিশ্বাস করলা কেন, পরকাল আছে কি না আছে কোনোদিন দেখো নাই, তোমরা যারা জান্নাত বিশ্বাস করো তোমরা এটা অন্ধবিশ্বাস, যারা জাহান্নাম বিশ্বাস করো তোমাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস, তোমরা যারা পরকাল বিশ্বাস করো তোমাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস, এমন কথা একজন লোক মুমিন মুসলমানকে বলবে, এই কথা আল্লাহ তখনও জানতেন কিনা? কাজেই কোন মুমিনকে কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক যেন অন্ধবিশ্বাসী বলতে না পারে, এই পথটা চিরতরে বন্ধ করে দিয়ে আল্লাহ আদমকে জান্নাতে পাঠাই। দেখে যাও জান্নাতের বাড়িঘরগুলি দেখে যাও, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠাইলেন, জান্নাতে আদম বসবাস করতে লাগলেন। একদিন জান্নাতে এক তফসিরের বিবরণ মতে আদম ঘুমাইতেছিল, আদমের ঘুমন্ত অবস্থায় আদমের বাম পাশের সর্বকনিষ্ঠ পাজরের হাড় দিয়া আল্লাহ আদমের সঙ্গী বিবি হাওয়াকে পাঠাই, যেমন ভাবে হাসপাতালে রোগীকে অচেতন কিনা ডাক্তারে অপারেশন করে এর হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে মেয়েদের ঘুমন্ত অবস্থায় আদমের বাম পাশের পাজরের হাত দিয়া বিবি হাওয়াকে বানাইয়া সাজাইয়া গুলে বসে রাখলেন। ঘুম ভাঙ্গার পরে জীবনের প্রথমবারের মতো আদম যখন নিজের বিবি হাওয়াকে পাশে বসা পাইলেন, শুইতে চাইলেন, আল্লাহ আল্লাহ বললেন আদমকে, আদম তোমার বিবি বানাইয়া দিছি হাওয়াকে, ছুইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহর আদায় করবে না। তোমার বিবির মোহর আদায় করো, তারপরে সও কি মোহর আদায় করবেন? আল্লাহ নিজেই বলে দিলেন, তোমার আওলাদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্ম দিয়ে পাঠাইব, তার নামে তিনবার দুরূদ শরীফ কইয়া তোমার বিবির মোহর আদায় জান্নাতে আদম আলাইহিসসালাম আদমকে হাওয়াকে ছুইবার আগেই আমাদের নবীর নামে তিনবার দুরূদ শরীফ কইয়া বিবি হওয়ার মোহর আদায় করে। এটা কিন্তু জান্নাতের ঘটনা। এইভাবে দুনিয়াতে দারার বিবির আর মোহর পাওনা বাকি রয়েছে, তিনবার দুরূদ শরীফ পড়ে দিলে হবে না। বলেন নবীর নামে দুরূদ শরীফ পড়লে নিজের বিবির মোহর আদায় হয় দুনিয়াতে না জান্নাতে?
জান্নাতে।
এই বিধান দুনিয়াতে চালু করলে হবে না। আমাদের বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বিয়ার সময় কাবিনে লাখ লাখ কোটি কোটি টাকা লেখায়, পরিশোধ করার ইচ্ছায় লেখাই না, লেখাইবার সময় ওই এটা পরিশোধ করতে হবে এই মনোভাব নিয়ে লেখায়। এক বিয়ার অনুষ্ঠানে আমি দেখলাম কত লক্ষ টাকা যেন লেখাইছিল যে এতগুলি টাকা পরিশোধ করার সম্ভবই তার নেই। আমি তারে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই মোহরগুলি পরিশোধ করতে পারবে? বললে এগুলি তো পরিশোধ করতে হয়, পরিশোধ করতে হয় না লেখাইলে কেন? ফর ফ্যাশন অনলি, ফর ফ্যাশন, ফ্যাশন অনলি, এটা একটা ফ্যাশন শুধু আর কি চলছে। এইরকম মনোভাব যাদের আছে, যাদের বিবির মোহর মোহর পাওনা বাকি আছে, তারা দুইটা কথা স্মরণ রাখুন। একটা কথা আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ আলিমনা মা ফরাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তোমাদের বিবিদের মোহর আদায় করা আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। বিবির মোহর আদায় করা ফরজ। আর রাসূল হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি এমন একটা মোহর ধার্য করিয়া বিয়া করলো যা আদায় করার ইচ্ছাই নাই, এই ব্যক্তি যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুণা তার মানা হবে না। কোরআনের আয়াতটাও মানে রাখা দরকার, রাসূলের হাদিসটাও মানে রাখা দরকার। আয়াতে বলেন বিবির মোহর আদায় করা ফরজ, হাদিসে রসুল বলেন যে বিবির মোহর আদায় করার ইচ্ছা নাই সে যতবার মিলামিশা করবে বিবির সাথে ততটা জিনার গুণা তার আমার নামে লেখা হবে। এর ফলে মুসলমানে যে মোহর আদায় করবে না সেই মোহর কাবিনে লিখে ফ্যাশন করাই কেন? আবার নারীদের অধিকার আদায়ের আন্দোলনে তো সারা দুনিয়া গরম, না কি বলেন আপনারা? কিসের মুসলমানের দেশ আর কিসের অমুসলমানের দেশ? শুধু নারীর অধিকার আদায়ের আন্দোলনে সারা দুনিয়া গরম, কোন বিরাম নাই, অবিরাম গতিতে চলছে নারীর অধিকার আদায়ের আন্দোলন। যে বউয়ের মোহর আদায় করছে হেওয়ারা সতলেন আছে নারীর অধিকার আদায় করে, বাট পাড়ার কারে তোর বউর অধিকার আদায় করে। এই জন্য বলছিলাম যে দুনিয়াতে নবীর নামে দুরূদ শরীফ পড়লে বিবির মোহর আদায় হবে না, বিয়ার সময় যা ধার্য করা হয়েছে তা পরিশোধ করতে হবে। কথা বুঝাতে একটা বলুন তো, বিবির মোহর আদায় করা নকল না ধর, আদায়ের ইচ্ছা না থাকলে মিলামিশার সব হয় না, দিনার গুণা হয়, দিনার গুণা হয়, এটা স্মরণ রাখা দরকার, সমস্ত মুসলমানদের স্মরণ রাখা দরকার। মোহর আদায় করার পরে আদম আলাইহিসসালাম জান্নাতে বিবি হওয়ার মোহর আদায় করার পরে আল্লাহ আদম হাওয়া দুজনকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে সেখানে বসবাস করো, জান্নাতের সর্বাঞ্চল, জান্নাতের সমস্ত এলাকা তোমাদের জন্য ওপেন করে দেওয়া হবে, জান্নাতের ভিতরে তোমাদের কোনো নিষিদ্ধ এলাকা নাই। আর এই জান্নাতের ভিতরে সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটা গাছের ফল খেতে আল্লাহ নিয়ে যেতে পারে। এই ঘটনা তো আমি আশা করি আজকে আপনারা নতুন শুনছেন না, কম বেশি জীবনে কোনো না কোনো সময় শুনছেন যে আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে দিয়ে সবখানে বসবাস করার এবং সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন। দুনিয়াতে পাঠাইবেন বলে সৃষ্টি করলেন, ফিরিস্তাদেরকে বলেছিলেন বানাইবার আগেই যে আমি আদম বানাইয়া দুনিয়াতে পাঠাইব, ফাঁকি দিয়া জান্নাতে দিয়া এই সমস্ত ব্যাপার সেবার কি সমস্ত ব্যাপার সেবারের কারণ হইল কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক যদি কোন মুমিন মুসলমানকে বলে যে তোমরা যে জান্নাতে বিশ্বাসী এটা তো অন্ধবিশ্বাস, এই কথাটা বলার জন্য সুযোগ না পায়।
কারণ আমরা যারা জান্নাতি বিশ্বাসী আমরা অন্ধবিশ্বাসী নই, আমাদের বড় বাবা নয় শুধু, সমস্ত নাস্তিকদের বাপের বাপ আদম, তার চোখের দেখা জান্নাতি বিশ্বাসী। দেখেন তো আল্লাহ আদমরে দুনিয়াতে ভাটানির আগে জান্নাতে দিয়ে আমাদের ভবিষ্যতের জন্য কোন সুযোগ সুবিধা করলেন কিনা, বিষয়টা বুঝতে পারলেন কিনা। দেখেন দুনিয়াতে ভাটানির আগে আদমকে কিছুদিনের জন্য জান্নাতে পাঠাইয়া আল্লাহ আমাদের ভবিষ্যতের জন্য কিছু সুযোগ সুবিধা করলেন কিনা, কি কি সুবিধা, কি আমার পর্যন্ত আর কোন নাস্তিক যদি কোন মুমিন দেখে যে তোমরা যারা জান্নাত বিশ্বাস করো অন্ধবিশ্বাস, মুখ বরাবর বলে দিবে অন্ধবিশ্বাস নয় চোখের দেখা জান্নাতে বিশ্বাসী, কি বলেন, অন্ধবিশ্বাস না চাক্ষুষ দেখা জান্নাতে বিশ্বাস, আমার দেখা না বড় বাপের দেখা, বলেন তোর সন্তানের দেখা ভালো হয় না বাপের দেখা ভালো, আল্লাহ বাপ হয়ে দেখেছেন সন্তানকে দেখেছেন, বাপ ও আবার মানুষের বিভিন্ন রকমের, একরকমের বাপ রেখো বংশগত বাবা, আরেক রকমের বাপ রেখো রোহানীয় বাবা, যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তাহলে বংশগত বাবা, আর যে বাপের পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাহলে কয় রোহানী বাবা, আধ্যাত্মিক পিতা। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র, সুতরাং নবীর সংস্পর্শে যারা যায়, নবীর কথা যারা শুনে, নবীর কথা মতো যারা জীবনযাপন করে, এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হইয়া যায়। কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হইল, নবীর পবিত্র আত্মার ভরসে উম্মতের আত্মা পবিত্র হইল। এই জন্য তফসিরের কিতাবে লেখা আছে সমস্ত নবীগণ যার যার উম্মতের রোহানি বাবা, সমস্ত নবীগণ যার যার উম্মতের রোহানি, সমস্ত রোহানি বাবাদের বড় বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন এই কথাটা বোঝার চেষ্টা করুন কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে রেখাইতে পারেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠাইবার সময় একটা ওয়াদা নিয়ে পাঠাইছি, কি ওয়াদা, দুনিয়াতে গিয়া যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও তাহলে তার উপর ঈমান আনবে এবং তার দাওয়াতের কাজে সহযোগিতা করবে, ওয়াদা করে দাও। আল্লাহ বলেছেন লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, হে আদম দুনিয়াতে যাও, গিয়া যদি মুহাম্মদুর রাসূলকে পাও তার উপর ঈমান আনবে, ওয়াদা করে দাও। নূহ আলাইহিস সালামের কাছ থেকে সেই ওয়াদা নিয়ে বাড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সেই ওয়াদা নিয়ে বাড়াইছেন, মূসা আলাইহিস সালামের কাছ থেকে সেই ওয়াদা নিয়ে বাড়াইছেন, ঈসা আলাইহিস সালামের কাছ থেকে একই ওয়াদা নিয়ে বাড়াইছেন, সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে ওয়াদা নিয়ে বাড়াইছেন, দুনিয়াতে এসে যদি তারা মুহাম্মদুর রাসূলকে পান তাহলে মুহাম্মদুর রাসূলের ঈমান আনবেন, এই ওয়াদা কইরা সমস্ত নবী দুনিয়াতে আসে। কিন্তু আপনাদের জানা মতো কোন নবী কি দুনিয়াতে এসে মুহাম্মদুর রাসূলকে পেয়েছিলেন? পাননি, পাইবেন না, দেখ কথাটা আল্লাহ জানতেন না, জানতেন আল্লাহ তো জানেনই, পাইবেন না, তাহলে যদি পাও ইমান আনবা, ইমান আনার ওয়াদা করে যাও, এই ওয়াদার সার্থকতা কি? কেউ যদি বলে আমি মরণের পরে যদি তোমার বাড়িতে আসতে পারি তাহলে আমার বাড়িটা তোমার দিয়ে দেবো, আমার মরণের পরে যদি তোমার বাড়িতে আসতে পারি, ই যদি কোনো মানে হয় নাকি, এটা তো হবে না জানা কথা, এতে যদি যদি পারি কি, তারা যে দুনিয়াতে আসার পরে আমাদের নবীকে পাইবেন না এটা জানা কথা, তাহলে যদি ভাও কথার মানে কি হয়? প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন পাইবেন না, যে আল্লাহ জেনে শুনে এই ওয়াদা এই জন্য নিছেন, এই ওয়াদার মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন এবং আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন। ওইটা হইল ওয়াদা নেওয়ার আসল উদ্দেশ্য, পাইবেন না তো আল্লাহ জানতে দিন, যেহেতু এই পদ্ধতিতে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন আর আমাদের নবীকে সমস্ত নবীগণের জন্য নবী বানাইয়া দিয়েছেন, সুতরাং সমস্ত নবীগণও আমাদের নবীর রুহানি সন্তান আর আমাদের নবী সমস্ত নবীগণেরও রুহানি বাবা। বংশগত বাবাদের মধ্যে বড় বাবা হলেন আদম, রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষের বড় বাবা দুইজন, একজন বংশগত বড় বাবা, ইনি হলেন আদম আলাইহিস সালাম, আর একজন হলেন রুহানি বড় বাবা, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন দেখুন বংশগত বড় বাবাকে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাত দেখাইয়া জান্নাতে বসবাস করাইয়া তারপরে পাঠাইছেন,
আর রুহানি বাবাদের মধ্যে বড় বাবা মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগেই দাওয়াত কইরা নিয়া জান্নাত দেখাইয়া দিয়া পাঠাইছেন। বংশগত বড় বাবারে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাত দেখাই দিয়েছেন, আর রুহানি বড় বাবারে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে ইনভাইট কইরা নিয়া গেছেন স্পেশাল ভাবে মিয়া জান্নাত দেখে। এবার বলেন আপনারা যারা জান্নাতে বিশ্বাসী অন্ধবিশ্বাসী, ইনা দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে দেখেন আল্লাহ কোন কাজ কোন হেকমতে করেন, কোন কাজ কোন কৌশলে করেন। আদম বানাইলেন দুনিয়াতে ফাটাইবেন কিয়া, কিন্তু ফাটাইবার আগে জান্নাতে দিয়া দেখাই দিলেন কেন, কি আমার পর্যন্ত কোন নাস্তিক যেন আমার কোন মুমিন বান্দাকে অন্ধবিশ্বাসী বলতে না পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগেই স্পেশাল ভাবে ইনভাইট করে নিয়ে গেলেন মেরাজের রাতে, জান্নাত দেখাই দিলেন জাহান্নাম দেখাই দিলেন, আল্লাহ নিজে পর্যন্ত ওনাকে দেখা দিলেন। এগুলি করলেন কেন, যারা আল্লাহ বিশ্বাস করে এদেরকে যেন কোন নাস্তিকেরা অন্ধবিশ্বাসী বলতে না পারে, যারা পরকাল বিশ্বাস করে তাদেরকে যেন কোন নাস্তিকেরা অন্ধবিশ্বাসী বলতে না পারে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এদেরকে যেন কোন নাস্তিকেরা কোনদিন অন্ধবিশ্বাসী বলতে না পারে, এই ব্যবস্থা আল্লাহ চিরকালের জন্য করেছে। বুঝে থাকলে এবার বলুন আদমকে বানাইছিলেন কোথায় পাঠাইবেন কিয়া, পাঠাইবার আগে জান্নাতে দিলেন, এই এতে কোন আল্লাহর কোন হেকমত আছে কি নাই? অবশ্যই আল্লাহর হেকমত আছে, যে আমার তোমার সন্তানদেরকে একদম নাস্তিকেরা বলবে তোমরা অন্ধবিশ্বাসী, এই কথা বলার পর বন্ধ করে আদম আলাইহিসসালামকে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম হাওয়া, তোমরা দুইজন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, আর সব রকমের ফলমূল খাও। একটা গাছের ফল দেখাইয়া বললেন এই গাছের ফল খাইবা, দূরের কথা এর দ্বারা কাজ করবে। ইবলিস যে সেজদা করছিল না, যে কারণে ইবলিসের কতটা জিনিস গেল দেখি মনে আছে কিনা, কতটা জিনিস গেল, তিনটা জিনিস গেল ইবলিসের, তিনটা জিনিস গেল, একটা 80,000 বছরের এবাদত বন্দেগি গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, আর জান্নাতে বসবাস করার অধিকার গেল। ওইখান থেকে ইবলিস আদমের দুশ্মন, আদমরা সম্মান না করার কারণে ইবলিসের এত কিছু গেল, এখান থেকে ইবলিস আদম জাতির দুশ্মন। দুশ্মনটাও কিভাবে হইল, আল্লাহ যখন বললেন উখরুজ ফা ইন্নাকা রাজিম, এ ইবলিস তুই জান্নাত থেকে বাইরিয়া যা, তুই বিতাড়িত, তখন ইবলিসে কইল আল্লাহ বিতাড়িত করে দিলে তো আর কোনোদিন আইসা তোমার কাছে কিছু পাবো না, কাজে বিতাড়িত করার মুহূর্তে আমাকে কয়েকটা জিনিস ভিক্ষা দিয়ে দাও, কি ভিক্ষা চাস, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যতদিন পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। আল্লাহ বলেন ইন্নাকা তালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে কিয়ামত পর্যন্ত তোর হায়াত লম্বা করে দিলাম, কিয়ামতের আগে তোর মরণ হইত, এখন করে আরেকটা জিনিস দিয়া দাও। লেখি প্রত্যেকটা আদম সন্তানের মনের মধ্যে গুনার মজাটা বুঝাইয়া দেওয়ার যোগ্যতা দেয়, প্রত্যেকটা আদম সন্তানের মনের মধ্যে গুনার মজা বুঝাইয়া দেওয়ার যোগ্যতা ইবলিস আল্লাহ দিয়া দেবে। দুইটা জিনিস দুইটাকে চলে দিয়ে আল্লাহর কাছ থেকে ইবলিসে চাইয়া পাইল, একটা হলো কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত, আর একটা হলো আদম সন্তানের মনের মধ্যে গুনার মজা বুঝাইয়া দেওয়ার যোগ্যতা পাইয়া এইবার ইবলিস আল্লাহরে চ্যালেঞ্জ দিল, ও আল্লাহ যে আদমরে সম্মান না করার কারণে তুমি আমাকে ধ্বংস করেছ, এই আদমের একটা সন্তান দেও আমি ছাড়ব না গুনার কুমন্ত্রণা না দিয়া, গুনার কুমন্ত্রণা দিয়া গুনা করাইতে 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 এদেরকে জাহান্নামে আমার সাথী বানাইয়া নিয়ে যায়। এই চ্যালেঞ্জটা করলো ইবলিস আল্লাহকে, আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জের জবাবে বললেন ইবলিস তুই আমার কোন আদম সন্তানকে সারা জীবন ভর হাজার হাজার লাখ লাখ গুণা করাইয়া জাহান্নামের শাস্তির যোগ্য বানানির পরেও যদি কোন আদম সন্তান আমার কোন নবীর নসিহত শুনি, কোন আলেম মানের ওয়াজ নসিহত শুনিয়া জাহান্নামকে যদি ভয় পাইয়া যায় আর তওবা করিয়া যদি গুণা ছেড়ে দেয় আর জীবনে কোনোদিন গুণা করবে না এই মর্মে যদি আমি আল্লাহর সাথে ওয়াদা করে ফেলে, যে তুই সারা জীবন যত গুণা করাইছিলি আমি সব মাফ করে দিচ্ছি। ইংলিশের চ্যালেঞ্জের জবাব হয়েছে পিতা হইনা হইছেন ইবলিসে বলছিল গুনাহ করাইয়া আদম সন্তানদেরকে আমার সাথী বানাইয়া নিয়া জাহান্নামে যা। আল্লাহ বলেন তুই সারা জীবন গুনাহ করা নির্ভর, যদি কোনো আদম সন্তান জাহান্নাম ভয় পায় আর গুনাহ তওবা করে ছেড়ে দেয় আর আমি আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয় আর কোনোদিন গুনাহ করবে না, তুই সারা জীবনে যত গুনাহ করেছিস একদিনের তওবায় আমি সব মাফ করে। তবে যে সমস্ত আদম সন্তানেরা তোর কথায় গুনাহ করবে নবী আর নাইবে নবীর কথায় গুনাহ ছাড়বে না। কিছু মানুষের মনে আছে ইবলিসের কথায় গুনাহ করে কিন্তু আলেমের কথায় গুনাহ ছাড়ে না নবীর কথায় গুনাহ ছাড়ে না, তারারে আর তরারে একসাথেই আমি জাহান্নামের আগুন দিয়ে যাই। শয়তানদের তো আল্লাহ যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন যারা ইবলিসের কুমন্ত্রণায় গুনাহ করে কিন্তু আলেমদের কথায় গুনাহ ছাড়ে না, আল্লাহ বলেন এদেরকেও আমি একই জাহান্নামে আগুন দিয়ে যাব। দুই দল যখন একসাথে জাহান্নামে যাবে ইবলিসের দল আর গুনাহগার আদম সন্তানের দল, ইবলিস জাহান্নামে গিয়ে একটা উঁচা জায়গায় দাঁড়াই দাঁড়াইয়া বলবে ও আমার জাহান্নামি গুনাহগার ভাইয়ারা একটা জরুরি খবর আছে তাড়াতাড়ি আসো। সব জাহান্নামীরা মনে করবে যে মনে হয় তার কুমন্ত্রণায় যেহেতু সারা জীবন গুনাহ করছি সে মনে হয় এখন এই গুণাগুলি মাফ করে নেই কোন ব্যবস্থা করছে, খুব আগ্রহের সাথে এই গুণাগারেরা এসে হাতটার সামনে বলে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ইবলিস তখন এই সমস্ত জাহান্নামি গুণাগারদের সামনে দাঁড়িয়ে একটা লেকচার দিবে, লেকচারে বলবে হে গুণাগারেরা শোন দুনিয়াতে নবীরা ছিল আমার বড় দুশ্মন, ওলিরা ছিল আমার দুশ্মন, আলেমগণ ছিল আমার দুশ্মন, নেককার বন্দারা ছিল আমার দুশ্মন, একমাত্র তোমরা ছিল দুনিয়াতে আমার বন্ধু, তোমরা ছাড়া দুনিয়াতে আমার কোন বন্ধু ছিল না, তোমরা যেমন ভাবে দুনিয়াতে আমার বন্ধু হইয়া আমার সাথী হইয়া জীবন কাটাইত এই জাহান্নামেও তোমরা আমার বন্ধু হিসেবে চিরকাল আমার সঙ্গী হইয়া এখানে থাকবে। বক্তৃতার শেষের অংশটাকে মন মজা লাগলো, দুনিয়াতে যেমন তোমরা ছাড়া আমার কোনো বন্ধু আছিল না আমার কোনো সাথী আছিল না, আজকে জাহান্নামেও তোমরা ছাড়া নবী এখানে আমার সাথী হবে না, কোন ওলি আল্লাহর আমার জাহান্নামের সাথী হবে না, কোন ইমানদার নেককার বান্দা জাহান্নামে আমার সাথী হবে না, একমাত্র তোমরাই দুনিয়াতেও ছিল আমার সাথী এই জাহান্নামেও তোমরা চিরকাল থাকবে আমার সাথী। ওই একদল আদম সন্তানের কথা আল্লাহ আগেই পেয়ে দিচ্ছেন যে এরারে আর তরারে একসাথে জাহান্নামের আগুন দিয়ে যাবে, এরা কারা যারা ইবলিসের কুমন্ত্রণায় গুনাহ করে কিন্তু নবী আর নাইবে নবীর আর ওয়াজ নসিহতের দ্বারা গুনাহ ছাড়তে তাদের ইচ্ছা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একায়াতে বলেন ওয়ামান আহাতত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, গুনাহে গুনাহে বেশি মাস। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন একটা সাদা কাপড়ের মধ্যে যদি সামান্য একটু দাগ পড়ে দাগটা সামান্যই দেখে আর বাকি সবটা কাপড় সাদাই থাকে, এরপরে যদি আরেকটা দাগ পড়ে আগের দাগও পরিষ্কার করছে তারপরে আরেকটা দাগ পড়ে এটাও পরিষ্কার করছে না এরপরে আরেকটা দাগ পরে দাগ যতটাই লাগে পরিষ্কার করে না একটাও কিন্তু নতুন নতুন দাগ খালি লাগায়। এইভাবে যদি একটা সাদা কাপড়ের মধ্যে মাসের পর মাস বৎসরের পর বৎসর খালি দাগ লাগাইতে থাকে বলেন আপনারা কত বৎসর পরে কাপড়টা সাদা থাকবে, কয়েক বৎসর পরে কাপড়টা সাদা থাকবে আরো না সম্পূর্ণ সাদা কাপড় কালো হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে গুনাগারের কেটাগরি আছে, কেউ আছে শয়তানের দুটাই ফিরে গুনাহ করে আল্লাহর জাহান্নামের শাস্তি দড়াইয়া তওবা করে গুনাহ ছেড়ে দেয় আগের দাগ পরিষ্কার, আগের দাগ পরিষ্কার। আবার শয়তানের দুটাই ফিরে গুনাহ করে আবার জাহান্নাম দড়াইয়া তওবা করে গুনাহ ছেড়ে দেয় আবার পরিষ্কার, আবার গুনাহ করে আবার দড়াইয়া তওবা করে ছেড়ে দেয় আবার ওয়াদা করে আর গুনাহ করতাম না আবার পরিষ্কার। এদের ইমানের সাদা পর্দার মধ্যে গুনার দাগ লাগে কিন্তু তওবার দ্বারা দাগ গুলি পরিষ্কার হয়ে যায়। আর কেউ আছে গুনাহ করে কিন্তু তওবা করে না, গুনাহ করে কিন্তু তওবা করে না, এরা দাগ যে লাগে আর সারে না, এদের ব্যাপারে আল্লাহ বলেন ওমান আহাতত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যাদের ইমানের সাদা পর্দা গুনার দাগে ভরতে ভরতে সম্পূর্ণটা কালো হইয়া যায় আর সাদা বলতে কিচ্ছু থাকে না, এরা চিরকালের জন্য ইবলিসের সাথী হবে জাহান্নামে। এরা কারা? এরা হইল গুনাহ করতে 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 প্রথম প্রথম গুনাহ করে গুনারে গুনাহ মনে করে অপরাধ মনে করে আর মনে মনে ইচ্ছা থাকে ভবিষ্যতে তব করে ছাড়িয়ে দেবে, কিন্তু গুনাহ যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন গুনাহ ছাড়া থাকে, তার জন্য খুব কঠিন হয়ে যায়। তখন যদি তারা নসিহত করা হয় তখন সে এক পর্যায়ে গিয়া এই গুনাহ যে একটা অপরাধ অস্বীকার করে, অস্বীকার করে। যেমন ধরুন প্রথম প্রথম যে নমাজ করছে না, নিজেরে নিজে অপরাধী মনে করছে যে আমি নমাজ করি না, আল্লাহর হুকুমে নমাজ তরল আমি করি না, আমি আল্লাহর দরবারের অপরাধী, তার দাগ লাগছে ইমানের সাদা পর্দা, কিন্তু ইমান রয়েছে, ইমান ধ্বংস হয়েছে না। যতদিন পর্যন্ত নমাজ পড়বে না, কিন্তু নমাজ না পড়ার কারণে আল্লাহর কাছে নিজেকে অপরাধী মনে করবে, ততদিন পর্যন্ত নমাজ না পড়ার গুণা ঠিক আছে, কিন্তু তার ইমান ধ্বংস হয়েছে না, ইমান বাকি রয়েছে, ইমান পরিষ্কার হইয়াই বাকি রয়েছে, দাগ লাগিয়া বাকি রয়েছে, দাগ লাগা ইমান। নমাজ ছাড়া ইমান, মুমিনের ইমান হইল দাগ লাগা ইমান, পরিষ্কার ইমান না। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ আদামাদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ হইল ইমানের গড়ের খুঁটি পালা, যে ব্যক্তি নামাজ কায়েম করল তার ইমানের গড়ের পালা মজবুত করল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তার ইমানের গড়ের পালা ধ্বংস করে দিল। এইভাবে নামাজ না পড়তে না পড়তে এক সময় এমন আসে বলে নমাজ না পড়লে কি হইল, যতদিন পর্যন্ত ভাবছিল যে নমাজ না পড়লে আল্লাহর কাছে অপরাধ হইল, ততদিন পর্যন্ত তার ইমান দুর্বল ছিল, তার ইমান দাগি ছিল, কিন্তু ইমান লেশমাত্র হইল, বাকি ছিল। যেদিন প্রশ্ন করে বসে নমাজ না পড়লে কি হইল, এদিন তার ইমানের লেশমাত্র আর বাকি রইল না, আর গুনায় তার ইমান ধ্বংস করে দেয়। বুঝে দেখেন গুনায় কিভাবে ইমানকে ধ্বংস করে। আরেকটা উদাহরণ দেখুন, আল্লাহ ফাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, সুদের কারবার হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। জীবন ভর সুদের কারবার করতে 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 প্রথম প্রথম ভাবছে যে আল্লাহ হারাম বলছেন, আমি করতেছি, আমি আল্লাহর দরবারের অপরাধী। এই মনোভাব যতদিন থাকবে ততদিন ইমানও কিছু না কিছু থাকবে। যেদিন গিয়া প্রশ্ন করে বলবে বর্তমান যুগে সুদের কারবার ছাড়া জীবন চালানি সম্ভব না, আল্লাহ একটা অসম্ভব আইন কোরআনে দেওয়া আছে। যারা বলে বর্তমান জমানায় সুদের কারবার ছাড়া জীবন চালানি সম্ভব না, এরা কি বুঝাইতে চায়, যে একটা অসম্ভব অসম্ভব কাজের হুকুম আল্লাহ আল্লাহরে দেওয়া আছে। আল্লাহ তো বুঝ আমার থেকে কম, কিতাব কি বুঝাইতে চাও, আল্লাহ বলে আছে সুদের কারবার হারাম, তুমি ওরা সুদ ফেলে দেখো লঞ্জাইতো না, আল্লাহ বুঝা দিছে আইনি জানা না বুঝা দিছে, তুমি বেশি বুঝদার না আল্লাহ বেশি বুঝদার। যারা বলে বর্তমান যুগে সুদের কারবার ছাড়া জীবন চালানি সম্ভব না, এরা এই কথাটাই বুঝাইতে চায়, এই ব্যাপারটা আমি যতক্ষণ বুঝি আল্লাহ অতক্ষণ বুঝে না। যেদিন প্রশ্ন করে বলবে যে না সুদ কেন হারাম হবে, এদিন থেকে তার ইমানের লেশমাত্র হবে না। এইভাবে যাদের গুনায় যাদের ইমান ধ্বংস হয়ে যাবে না, এরাই জাহান্নামে ইবলিসের সাথী হবে চিরকাল। কথা পরিষ্কার হয়েছে কিনা দেখেন, ইবলিসের সাথী হবে জাহান্নামে চিরকালের জন্য সব গুনাগার, না যাদের গুনায় তাদের ইমান ধ্বংস হয়ে যাওয়া হয়েছে, যাদের গুনা তাদের ইমানের ইমানকে ধ্বংস হয়ে যাওয়া হয়েছে তাদের, তারা জাহান নামে ইবলিসের সাথী হবে চিরকালে। এই ইবলিস তিনটা জিনিস গেল তার আল্লাহর হুকুম না পালন না করার কারণে, 80 বছরের এবাদত বন্দেগি গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, জান্নাতে বসবাস করার অধিকার গেল। এখান থেকে ইবলিস আদমের দুশ্মন হওয়ার কথা কিনা, আদমরে সম্মান না করার কারণে তার 80 বছরের বন্দেগি গেল, আদমরে সম্মান না করার কারণে তার সারা দুনিয়ার রাজত্ব গেল, আদমরে সম্মান না করার কারণে তার জান্নাতে বসবাস করার অধিকার গেল, এখান থেকে ইবলিস আদমের দুশ্মন হবে। আল্লাহ রে জানাই দিল যে আমি আদমের হিসাব থাকতাম না, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে যাবে সবগুলি আদম সন্তানের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দিয়া জাহান্নামে আমার সাথী বানানোর চেষ্টা চালিয়ে দিই। দুশ্মনী চরিতার্থ করার সর্বপ্রথম ব্যবস্থা নিল জান্নাতের ভিতরে, আল্লাহ তো জান্নাতের বাইরে দিলেন আর আদমরে দিলেন জান্নাতে বসবাস করতে, এখন ইবলিস হইল জান্নাতের বাইরে আর আদম হইল জান্নাতের ভিতরে। তার তো জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ নাই, জান্নাতের দরজার বাইরে দাঁড়াইয়া আদম হাওয়া দুজনে দাঁড়িয়ে দেখে কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া, আমি তোমাদের একটা নসিহত করার জন্য, একটা ওয়াজ করার জন্য। কে ওয়াজ করতো? কারে? ইবলিসে ওয়াজ করতো আদম রে, আল্লাহর নবী রে। ইবলিসে ওয়াজ করতো কে? আল্লাহর নবী রে। কেমন বুঝেন? ওই সময় থেকে আল্লাহ ঘটনাটা এইভাবে সাজাই আনছেন কেন? দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সহি মুসলিম শরীফ নামে একটা হাদিসের কিতাব আছে, আপনারা জানা থাকার কথা। এর ভূমিকার মধ্যে একটা কথা উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইসলাম ধর্মের বিদ্যাটাও ইসলাম ধর্মের একটা অংশ, ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের একটা অংশ। কাজেই তোমরা কারো কাছে ইসলামী শিক্ষা গ্রহণ করতে গেলে, তোমরা ইসলাম ধর্মই গ্রহণ করতে গেছো, কাজে কার কাছে ইসলাম গ্রহণ করতে গেছো আগে তারা চিন্তা নিবে। অর্থাৎ ধর্মের কথা, দিনের কথা, ওয়াজের কথা, নসিহতের কথা কার কাছে তোমরা শুনতে গেছো, কার কাছে তোমরা শিখতে গেছো, কার কাছে তোমরা জানতে গেছো আগে তারে চেনে নিবে। আমাদের বর্তমান সমাজে কিছু লোকের একটা প্রতিবন্ধী আছে, যে হইল কি কইল দেখো, কে কইল দেখার দরকার নেই। এটা দুনিয়ার ব্যাপারে খাটে, আখেরাতের ধর্মের ব্যাপারে খাটে না। দুনিয়ার উন্নতির ব্যাপারে কে কি পরিমাণ উন্নতির ব্যবস্থা করলো দেখো, কে ব্যবস্থা করলো এটা দেখার দরকার নাই। কোন বেদিন কাফিরও যদি এমন যন্ত্র আবিষ্কার করে যে যন্ত্রের দ্বারা দুনিয়াতে উপকার হয়, ওই যন্ত্র মুমিন মুসলমান ব্যবহার করতে পারে। কি কে বানাইল যন্ত্র দেখার দরকার নাই, কি বানাইল এটা দেখাই চলে। বলেন ধর্মের ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে? হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে, কিন্তু ধর্মের ব্যাপারে কি দিল তোমারে, কি কইল এটা দেখবার আগে কে কইল তারে দেখো। যে কইল সে যদি সৎ হয় তাহলে ভালো কথার ফলাফল তুমি ভালো পাবে, আর যে কইল সে যদি অসৎ হয় সে ভালো কথা কইল ফলাফল ভালো হবে না। বলেন ধর্মের কথা শুনবো, কি কইল দেখবো না কে কইল আগে দেখবো? হ্যাঁ, কে কইল সে যদি সৎ হয় তাহলে তার ধর্মের কথার ফলাফল আমার ভালো হবে, আর যে ধর্মের কথা শুনাইতে আসলো সে যদি অসৎ হয় তাহলে তার ভালো কথা শুনলে আমার ফলাফল খারাপ হবে। এই কথাটা বর্তমান সমাজে অনেক মুসলমান ভুলে গেছে। বর্তমান সমাজের মুসলমান কেমন লোকের কাছেও নসিহত শুনতে যায়, ধর্মের কথা শুনতে যায়, ইসলামের কথা শুনতে যায়, যেই লোক নিজেই কুরআন হাদিস জানে না, নিজেই কোরআন হাদিস লেখাপড়া করছে না, এমনকি কোরআনের সহিহ তিলাওয়াত জানে না, তার কাছে যায় ইসলামের সবকিছু শিক্ষা লাগবে। অথচ সহিহ মুসলিম শরীফের ভূমিকায় পরিষ্কার ভাবে উল্লেখ আছে, ইসলামী শিক্ষা যে ইসলামের একটা অংশ, কার কাছে ইসলামের অংশ তুমি গ্রহণ করতে গেছো আগে তারে চিনে নাও, তার মধ্যে ইসলাম আছে কিনা। যার মধ্যে ইসলাম নাই সে যতই ইসলাম ইসলাম বলুক, তার কথার মধ্যে তোমার জন্য কোনো ইসলাম নাই। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ তৈরি করলেন। বসবাস করেন জান্নাতে আদম হাওয়া, আদমের জন্য নবী, আর ইবলিস হইল আল্লাহ বিতাড়িত শয়তান, হয়ে গেছে আদম রে ওয়াজ করত। কে কারে ওয়াজ করত গেল? শয়তানে গেছে নবী রে ওয়াজ করত। ওয়া ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া, তোমরা দুজন একটা ওয়াজ করতে হয়েছে। সরল মানে আদম হাওয়া কইলেন, ওয়াজ তো ভালো জিনিস, ওয়াজ করলে অসুবিধা কি? কে যে কেটায় ওয়াজ করলো কি দেখার কি দরকার? ঠিক আছে ওয়াজ করতে এক ওয়াজ করো। ওয়াজ একটা কত বলে কি ওয়াজ কয়? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো, ইবলিসে কয় আল্লাহ তোমাদেরকে কথা বলছিলেন একটা ঠিকই, কিন্তু তোমরা বুঝতে ভুল করছো। আল্লাহ তোমাদেরকে একটা সঠিক কথাই বলছিলেন, কিন্তু তোমরা বুঝতে ভুল করছো। কি কথা? আল্লাহ একটা গাছ দেখা যাচ্ছিলেন, এই গাছের ফল খাইও না, তোমরা বুঝে নিছো এই জাতের কোন গাছের ফল খাইও না, বুঝতে ভুল করছো। আল্লাহ যে গাছ দেখা যাচ্ছেন এই গাছের ফল খাইও না, এই জাতের আরেকটা গাছের ফল খাও এবং চিরস্থায়ী জান্নাতি হইয়া যাও। আল্লাহর কথাও ঠিক থাকবে, তোমাদেরও আর কোনোদিন জান্নাতের বাইরে যেতে হবে। আদম হাওয়া মনে করলেন বড় মূল্যবান ওয়াজ তো করছে, আল্লাহর কথাও ঠিক রইল আর আমরাও আর জান্নাতি হইয়া চিরকাল থাকলাম। বলেন এইভাবে বুঝাইলে এটা কি খারাপ মনে করার কথা, না আল্লাহর কথা লঙ্ঘন হওয়ার কথা, না বিষয়টা বুঝতে পারেন না? আমি আবার বলি শুনে, ইবলিস আদম হাওয়ারে কয় আল্লাহ একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না, তোমরা বুঝে নিছ ই জাতের কোন গাছের ফল খাইও না, বুঝতে মন করছো? যে গাছ দেখাইয়া আল্লাহ বলছেন ই গাছের ফল খাইও না, এটা ঠিকই আছে, এই গাছের ফল খাইও না, এই জাতের অন্য গাছের ফল খাও, খাইলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হইয়া যাইবা। আদম হাওয়া মানে বলেন ঠিকই তো, আমরা তো বুঝতে ভুলই করছি, আল্লাহ তো সবগুলি গাছ দেখাইয়া দিছে না, আল্লাহ তো একটা গাছ দেখাইয়া দিছে, কাজে এই জাতের অন্য গাছের ফল যে আমরা খাই না, আমরা তো বুঝতে ভুলই করছি, আল্লাহর কথাও ঠিক থাকো, ই গাছের ফল খাইতাম না, ই জাতের আরেকটা গাছের ফল খাই, খাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঠিকই বুঝছিলা, ইবলিস তোমরা রে বোন বুঝাই। ঘনচিনি দুষ্ট লেখের ওয়াজন আর ফলাফল, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। ওয়াজ কার মুখে শুনবো? মুসলিম শরীফের হাদিসের কথা ইয়াদ করি, ওয়াজ যিনি করতে আসবেন তিনি আমাকে যেই পথে দাওয়াত দিবেন নিজে সেই পথে আসেন কিনা আগে দেখতে হবে। যিনি আমাকে দাওয়াত দিতে আসেন তিনি যদি যে পথে আমারে দাওয়াত দিতে আসেন সেই পথে তিনি নিজে যদি না থাকেন, আমাকে দাওয়াত দেওয়ার এত গরজ কেন? তার নিশ্চয়ই মতলব অন্য কিছু আছে। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন কার ওয়াজে মানুষের হেদায়ত হবে আর কার ওয়াজে হেদায়ত হবে না, এর একটা স্কেল আছে, মাপকাঠি আছে, দুইটা গুণ যার মধ্যে আছে তার ওয়াজে মানুষের হেদায়ত হবে, দুই গুণ যার মধ্যে নাই তার ওয়াজে মানুষের হেদায়ত হবে না। দুই গুণের প্রথম গুণ, যে যে পথে অন্য মানুষকে দাওয়াত দিবে এর আগে সেই পথে সে নিজে চলবে। আমি যদি নিজে নামাজ করি না আপনাদের কেন আমাদের ওয়াজ করি? এই ওয়াজের দ্বারা আপনাদের হেদায়ত হবে না। আমি যদি নিজে সুদের কারবারে জড়িত থাকি আপনাদেরকে সুদ সারার জন্য বলি, আমার ওয়াজের দ্বারা আপনারা সুদমুক্ত হতে পারবেন না। আমার বিবি বাচ্চারে যদি পর্দা না করি আপনাদেরকে যদি পর্দার ওয়াজ করি, আমার ওয়াজের দ্বারা আপনাদের হেদায়ত হবে না। বলুন, ওয়াজ করনেওয়ালার ওয়াজের দ্বারা হেদায়ত হওয়ার জন্য কোন শর্ত সরাইত আছে? এক নম্বর শর্ত, যে দাওয়াত অন্যরা দিবে এই দাওয়াত আগে নিজে কবুল করবে। দুই নম্বর শর্ত, আল্লাহ বলেন মাল্লা ইয়াসআলুকুম আজরান, ওয়াজের বিনিময়ে চুক্তি করবে না। আমাদের বাংলাদেশে আছে এরকম, তোমাদের ওয়াজ মাহফিলে যাব, এক ঘন্টা ব্যায়াম করব, ২০,০০০ টাকা দিতে হবে। এইরকম চুক্তি যারা করে তারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দরদ মাখা অন্তরে ওয়াজ করে না, এরা শুধু দুনিয়ার স্বার্থটা হাসিল করার রূপে ওয়াজ করে, এদের ওয়াজে ও মানুষের হেদায়েত করে। পরিষ্কার আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়াহুম মুহতাদুন, যারা আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেন তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা দেখো, যাদের মধ্যে দুই গুণ আছে তাদের দাওয়াত কবুল করো। এক গুণ, যে পথে তোমাকে ডাকবেন সেই পথে নিজে চলবেন। দ্বিতীয় গুণ, তোমারে জাহান্নাম থেকে বাঁচানির মতো দরদ মাখা অন্তর নিয়ে তোমাকে ওয়াজ করবেন, তোমার কাছ থেকে চুক্তি কইরা চুক্তির টাকা উদ্ধার করার মতলবে তিনি ওয়াজ করবেন। এই দুই গুণ যাদের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ওয়াজ গ্রহণ করো, তাদের দাওয়াত কবুল করো, হেদায়েত পাও। বলেন তো ইংলিশে যে ওয়াজ করতে গেল তার মধ্যে কটা গুণ আছে? একটাও না। কিন্তু আদম হাওয়া সরল মানে বিশ্বাস করল, কেন? মিশা কসম খাইছে আল্লাহ। তখন কেউ কসম মিশা কসম খাওয়া দূরের কথা, কেউ মিথ্যা কথা বলবে এমন কল্পনাও আদম হাওয়ার ছিল না। তাই ইবলিসের দুটায় বেরিয়া আদম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহ যে গাছ দেখাইয়া গেছিলেন ওইটার না এই জাতীয় আরেকটা, কি বুঝলেন? এই জাতীয় আরেকটা। আল্লাহ বললেন তোমরা আমার কথা যে মর্মে বুঝছিলা তোমরা ঠিক বুঝছিলা, ইবলিস তোমরা ভুল বুঝাইল, তাতে ইবলিসের দুকায় হইলা যেহেতু নিষিদ্ধ গাছের ফল খাইছ, এখন আর জান্নাতে থাকা হবে না, তোমরা জান্নাতে খাবে।